الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج کے خطبے کے لیے بھی میں
آج کے خطبار جنو مسلح موت شنکرانت بھوشت بانی پرکھا پٹے کنو بیشوئے نیے بھاگ چلام تو آمار درشتی ایدی کے گلو جو شاتر آچر امرا مسلح موت شنکرانت بھوشت بانی نیے تھا کی تار بیکھا اپستاپن کوری بیبھنو ابودان کرمیر کو تھا تولے دھوری جا حضرت مسلح موت رضی اللہ عنہ کورے چلن خدا تعالی তাকে যে ঐশী জ্ঞান এবং ধীশক্তি অন্তর্দৃষ্টি এবং বিচক্ষণতা দিয়েছিলেন তার অনেক দিক খেলাফতের পূর্বেও তার বিভিন্ন রচনা এবং বক্তৃতায় প্রতিফলিত হয়। জ্ঞান এবং তত্ত্বজ্ঞানে তা পরিপূর্ণ। তার বক্তৃতা, তার বই, তার বিভিন্ন প্রবন্ধ আনোয়ারুল উলুম নামে সংকলিত হয়েছে, ছাপা হয়েছে। এখন পর্যন্ত এর 23টি খণ্ড প্রকাশিত হয়েছে। এর প্রতিটি খণ্ড 600+ পৃষ্ঠা সম্বলিত, আরো ছাপবে। এই কাজ এখনো শেষ হয়নি। অনুরূপভাবে তার খুতবা জুমা রয়েছে, অনেক খুতবা তিনি দিয়েছেন। এর 24টি খণ্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর এর প্রতিটি খণ্ডে 600+ পৃষ্ঠা রয়েছে। 1942-43 পর্যন্ত যে খুতবা তিনি দিয়েছেন তা ছেপেছে। পরবর্তী খুতবাগুলো ছাপবে ইনশাল্লাহ। আমি যেভাবে বলেছি, ফজলে ওমর ফাউন্ডেশন তার কর্ম, তার কাজ, তার অবদান, খুতবাত, তার রচনা এবং বক্তৃতা সংকলনের জন্য এবং তা প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তা এই সমস্ত বক্তৃতা এবং বিভিন্ন প্রবন্ধের অনুবাদও বিভিন্ন ভাষায় করাছে, ইংরেজিতে। অচিরেই অনেক বইয়ের অনুবাদ হাতে আসবে, কিছু অনুবাদ আছেও আমাদের কাছে। অন্যান্য ভাষায় হবে ইনশাল্লাহ। আরবিতেও কিছু অনুবাদ হয়ে ছেপে গেছে। আমার মনে হয় উর্দুর পর সবচেয়ে বেশি কাজ হয়েছে আরবিতে। বিভিন্ন দেশে আমাদের যে জামিয়া আছে, জামিয়ার ছাত্ররাও এর অনুবাদ করছে। বিভিন্ন থিসিস বা সন্দর্ভ যা তারা লেখে সাহেব ডিগ্রির অংশ হিসাবে, তাদেরকে এই সকল বইয়ের অনুবাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো একটি বিশাল ধনভাণ্ডার যা নিজের জীবনে এবং 52 বছরের খেলাফতকালে তিনি জামাতকে দিয়ে গেছেন, কিন্তু এটি ছাপা হয় মাত্র 1000+ সংখ্যায়। যে সমস্ত বন্ধুরা ক্রয় করেন তারাও হয়তো বিরলই কেউ বিস্তারিত তা পড়ে থাকবে। লক্ষ লক্ষ নবায়ন এবং নতুন প্রজন্ম এমন আছে যারা উর্দু পড়তে পারে না, আর তাদের ভাষায় তাদেরকে দেওয়া হয়নি। আর যা তাদের নাগালের ভিতর আছে তার সংখ্যায় অতি স্বল্প। তাই নতুন প্রজন্মের অধিকাংশ এবং নতুন বয়সকারেরা তার লেখার এবং রচনার ধরন বা বক্তৃতার ধরন রীতি সম্পর্কে অনবহিত, তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টি সম্পর্কেও তারা ধারণা রাখে না। বরং আমার বয়সের মানুষ যারা জন্মগত আহমদী বা আমার তুলনা যারা বয়সে কয়েক বছর বড়, তারাও তার বক্তৃতার ধরন এবং তার রচনা সম্পর্কে পুরোপুরি ধারণা রাখে না। এই সংকলন এবং ধনভাণ্ডার সম্পর্কে যদি আমরা পড়ি তাহলেই তার জ্ঞানের ব্যাপকতা এবং খোদার পক্ষ থেকে তাকে যে জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, তা আমরা কিছুটা ধারণা করতে পারি। আর এর মাধ্যমে আমরা নিজেদের জ্ঞানও বৃদ্ধি করতে পারি। অডিও ভিডিওর সেই সুযোগ সেই যুগে ছিল না, যে তার জীবনের শেষ বছরে, শেষ কয়েকটি বছর যে অডিও রেকর্ডিং হয়েছে তার বক্তৃতার, তাও কালের প্রবাহে এর অডিও মান অনেকটা হারিয়ে গেছে। আর তার বক্তৃতার যেই ধরন ছিল রেকর্ডিং এ, সেই তার প্রকৃত ধরন রূপ ফুটে ওঠে না। যাই হোক, আলহামদুলিল্লাহ তার বক্তৃতা এবং তার রচনার, তার খুতবার লিখিত রেকর্ড অনেকটা আমাদের কাছে আছে। অনেকটা বলছি এই জন্য যে এক যুগে নবীজ বা লিপিকার তা লিখত, অনেক সময় লিপিকার যখন লিখত কোন খুতবা পুরোপুরি তারা বা কোন বক্তৃতা পুরোপুরি লেখেনি, রেকর্ড করেনি, কোন কথা বাদ পড়েছে, লেখার আওতার বাইরে রয়ে গেছে। যাই হোক, আজ আমি মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু বলার পরিবর্তে ভাবলাম যে তার একটি খুতবা তাঁর ভাষায় সময়ের ভেতর যতটা বর্ণনা করা যায় তুলে ধরব। যে খুতবা আমি বেছে নিয়েছি এটিও দোয়ার রীতি এবং আল্লাহর সত্তায় বিশ্বাস, আর এই বিশ্বাস যে তিনি সর্বশক্তির আধার এবং তিনি যা চান তাই করতে পারেন, এই বিষয় সম্বলিত খুতবা এটি মুসলিম মহোদয়ের। বিষয়টি আমি নির্বাচন করেছি এই জন্য যে আজও যদি আমরা অলৌকিক ফলাফল এবং নিদর্শন দেখতে চাই তাহলে এই বিষয়ের পুরো জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং বুৎপত্তি থাকা এবং এর উপর আমল থাকা চাই। এটি 1942 সনের 10 এপ্রিলের খুতবা সূচনা এভাবে করেছেন তিনি। আমি অব্যাহতভাবে বন্ধুদের দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করে আসছি। এখন বন্ধুদের পক্ষ থেকে যে সমস্ত চিরকুট এবং চিঠি আসে তা থেকে বোঝা যায় যে জামাতের একটি অংশে বর্তমান যুগের ফিতনার বিরুদ্ধে দোয়ার চেতনা বা সচেতনতা দেখা যায়, কিন্তু এক অংশের দোয়ার সচেতনতা যথেষ্ট নয়। এখানে আমি কথাটি স্পষ্ট করতে চাই যে আজও একই পরিস্থিতি। আমার বারবার বলা সত্ত্বেও দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করার সত্ত্বেও, নিজের অবস্থায় পরিবর্তন আনার তাহারি করার সত্ত্বেও যে মনোযোগ থাকা চাই তা দেখা যাচ্ছে না। যাই হোক, তিনি বলেন, পুরুষ, মহিলা, বালক, বালিকা, শিশু সবার মন মানসিকতার দোয়ার অনুকূলে পরিবর্তন করা চাই। আর এই পরিবর্তন এইভাবে সম্ভব যে সর্বপ্রথম দোয়ায় দৃঢ় বিশ্বাস এবং ইমান সৃষ্টি হওয়া আবশ্যক। যে ব্যক্তি বিশ্বাসশূন্যভাবে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয় না। কোন সময় হয়তো কবুল হতেও পারে এমন ব্যক্তির দোয়া, কিন্তু সেটি দৃষ্টান্ত স্বরূপ বা নমুনা স্বরূপ আর তার হৃদয়ে বিশ্বাস সৃষ্টির জন্য যে দোয়া গৃহীত হয়। কিন্তু প্রকৃতির নিয়ম হিসাবে শুধু তার দোয়া গৃহীত হয় যার হৃদয়ে এ দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ আমার দোয়া শুনবেন এবং গ্রহণ করবেন। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে আম্মাই ইউজিবুল মুদ উৎকণ্ঠিত হৃদয়ের দোয়াকে শোনে, মুস্তরের দোয়াকে শোনে, কে গ্রহণ করে? আবার আল্লাহ নিজেই বলছেন যে তিনি নিজেই শোনেন। মুস্তর শব্দের আরবি ভাষায় অর্থ হল যাকে চতুর্দিক থেকে ধাক্কা দিয়ে কোনো একদিকে নিয়ে যাওয়া, চতুর্দিকে রাস্তা বন্ধ করে যে কোনো একটি বিশেষ দিকে যায় অগ্রসর হয় তাকে মুস্তর বলা হয়। অর্থাৎ চতুর্দিকে সে আগুন বা অগ্নি দেখে ডান দিকে তাকালে সেখানে অগ্নি চোখে পড়ে, বামে তাকালে সেখানে অগ্নি তার চোখে ধরা দেয়, পিছনে তাকালে পিছনেও সে আগুন দেখে, নিচের দিকে তাকালে সেখানেও আগুন, উপরে তাকায় সেখানেও দেখে যে আগুন জ্বলছে। শুধু একটা দিক তার সামনে খোলা থাকে, তাহলে আল্লাহর দিক, আর এর উপর তার দৃষ্টি নিবদ্ধ হয়। বাকি সর্বত্র সব জায়গায় সে শুধু অগ্নি এবং আগুনই দেখে। শুধু একদিকে শান্তি এবং নিরাপত্তা দেখে। এটি থেকে তোমরা হয়তো বুঝতে পারো যে মুস্তর বিষয়বস্তুতে বিশ্বাস থাকা আবশ্যক। মুস্তর শব্দের অর্থ এই নয় যে কোন ব্যক্তি কিছুটা ভীত ত্রস্ত অবস্থা। অনেক সময় মানুষ একদিকে ছুটে কোন তার সে নিশ্চিত নয় যে যেদিকে যাচ্ছে সেখানে শান্তি পাবে কিনা, বরং অনেকেই ব্যাকুলতার সময় এমন দিকে ছুটে যেখানে বিপদ থাকে এবং সে বিপদ তারা এড়াতে পারে না। তাই শুধু নিরুপায় হওয়া, উৎকণ্ঠা হৃদয়ে সৃষ্টি হওয়া, এটি নিরুপায় হওয়ার প্রমাণ নয়। নিরুপায় হওয়ার প্রমাণ হল যখন কোথাও কোনো আশ্রয়স্থল মানুষ না দেখে আর শুধু একদিকে দৃষ্টি থাকে। অর্থাৎ নিরুপায় হওয়ার লক্ষণ শুধু এটি নয় যে চতুর্দিকে আগুন থাকবে, বরং এর লক্ষণ হল একদিকে সে শান্তি নিরাপত্তা দেখবে, মানুষ নিশ্চিতভাবে বলতে পারে যে সেখানে আগুন নেই। তো এমন অবস্থার দোয়া আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয় যে দোয়া করার সময় বান্দা এমনভাবে তার সামনে উপস্থিত হয় যে তার দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ ছাড়া আমার জন্য অন্য কোনো আশ্রয়স্থল নেই। এটি সেই নিরুপায় ব্যক্তির দোয়া যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার কথা রাসূলুল্লাহ এই ভাষায় উল্লেখ করেছেন যে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, হে আল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনকা, তোমার শাস্তি এবং তোমার পক্ষ থেকে আগত পরীক্ষা থেকে অন্য কোন আশ্রয় নেই, কোন নিরাপত্তার স্থল নেই। অর্থাৎ সকল দিক থেকে নিরুপায় হয়ে চোখ বন্ধ করে আমি তোমার দিকে আসব, এছাড়া অন্য কোন আশ্রয়স্থল নেই। লা মালজা ওয়ালা মানজা আর যেই অবস্থা এটি নিরুপায় ব্যক্তির প্রকৃত অবস্থা। এই যে আল্লাহ বলেছেন আম্মা ইউজিবুল মুফতাররা ইযা দাআ, নিরুপায় ব্যক্তির দোয়া কে শোনে? এর ব্যাখ্যায় বলছেন যে এমন ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আশ্রয়স্থল মনে করে না, ঠিকানা জ্ঞান করে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে নিজের আশ্রয়স্থল মনে করে না, তারই দোয়া কবুল হয়। আর এই আয়তে আম্মা ইউজিবুল মুস্তারাজা দাআ এটি সেই নিরুপায় অবস্থার দিকেই ইঙ্গিত করা হয়েছে, সেই অসহায়ত্বের দিকেই ইঙ্গিত রয়েছে। মুস্তর বা মুদ্দার সম্পর্কে আলোকপাত করার পর এবং এই আয়তের ব্যাখ্যার পর তার বক্তৃতার যে রীতি ছিল সেই রীতি অনুসারে মুস্তর শব্দের আভিধানিক ব্যাখ্যা তুলে ধরার পর বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছেন। তার সকল বক্তৃতা বিভিন্ন ধরনের উপমা বা দৃষ্টান্ত বা ঘটনায় পরিপূর্ণ থাকে। তিনি বলেছেন পৃথিবীতে বেশ কয়েক ধরনের নিরুপায়ত্ব রয়েছে, এই কারণে এখানে মুস্তর শব্দ রেখা আছে। মুস্তর বলতে সকল প্রকারের উপায়হীন মানুষকে বোঝায়। পৃথিবীতে এমন অনেক মানুষ থেকে থাকে যাদের কোনো উপায় থাকে না, তারা মুস্তর। যদিও আল্লাহ সকল উপায়হীন মানুষের সমস্যার চিকিৎসা করেন, কিন্তু তার নিয়ামত অনুসারে তার কোনো বান্দাও মানুষের উপায়হীনতা দূর করতে পারে। যেমন এক দরিদ্র মানুষ যখন কাপড় ছিঁড়ে যায়, সে নতুন কাপড় বানানোর কোন উপায় খুঁজে দেখে না। এক সম্পদশালী ব্যক্তি অনেক সময় ধরুন কোন হিন্দু শিখ বা অগ্নিপূজারী বা নাস্তিকও হতে পারে, সে তার কাপড় বানিয়ে দেয়। হুজুর বলছেন যে যদিও আমাদের বিশ্বাস অনুসারে অনেক কথা আমি সংক্ষেপে তুলে ধরছি আপনাদের সামনে, অনেক লম্বা খুতবা এটি খলিফা সানির। তিনি বলেন যদিও আমাদের বিশ্বাস হল আল্লাহ তালাই এই সম্পদশালী ব্যক্তির হৃদয়ে প্রেরণা সঞ্চার করেছেন তার কাপড় বানিয়ে দেওয়ার প্রেরণা, কিন্তু যাদের ইমান অসম্পূর্ণ তারা মনে করে আমার অসহায় অবস্থায় অমুক ব্যক্তি কাজে লেগেছে, কিন্তু যে ব্যক্তি তাকে কাপড় বানিয়ে দিয়েছে সে এই ব্যক্তি নিরুপায় ব্যক্তি যখন এমন রোগে আক্রান্ত হয় যখন তার জন্য খাদ্য পানীয় হারাম হয়ে যায়, পানীয় হজম করতে পারে না, স্বাস্থ্য তার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, চলাফেরা করতে পারে না, এমন অবস্থায় সে নিরুপায় ব্যক্তির সম্পদশালী ব্যক্তি কোনো সাহায্য করতে পারে না। কিন্তু কোন ভালো যদি ডাক্তার থাকে, কোন দয়ালু যদি ডাক্তার হয়, সে তাকে এই অবস্থায় দেখে হয়তো বলতে পারে যে তোমার চিকিৎসা খাতে পয়সা খরচ করার সাধ্য নেই, আমি বিনামূল্যে তোমার চিকিৎসা করব। হুজুর বলছেন যে এই অসহায় অবস্থায় ধনী তার কাজে আসেনি, বরং চিকিৎসক তার কাজে লেগেছে। অনেক সময় এমন হয় যে কোন ব্যক্তি কোন মামলায় কাউকে জড়িয়ে দেওয়া হয়, সে নির্দোষ হয়ে থাকে কিন্তু শত্রু সম্পদশালী, আর সেই শত্রু কোন কারণে ক্রোধান্বিত হয়ে কোন মামলায় তাকে আদালত পর্যন্ত টানা হেঁচড়া করে। এখন এই দরিদ্র ব্যক্তি তার বিরুদ্ধে মামলা লড়ারও সামর্থ্য রাখে না, সে চিন্তে থাকে যে কি করবে। অবশেষে জনদরদি উকিল তার সামনে আসে, বলে যে আমি বিনা পয়সায় তোমার কেস লড়ব তোমার পক্ষ থেকে। এমন ক্ষেত্রে এক উকিলই কাজে এসেছে, অন্য কেউ অন্য কোন সম্পদশালী ব্যক্তি কাজে আসেনি। আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি, কৃষকের দৃষ্টান্ত দিয়েছেন এবং বলছেন যে একই মানুষের বিভিন্ন সীমাবদ্ধতার সময় বিভিন্ন মানুষ তার কাজে আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ, নিরুপায় বা অসহায় কে, এটি বলা হয়নি যে কেমন নিরুপায় কেমন সহায় সম্বলহীন, যে ক্ষুধার্ত হোক বা নগ্ন হোক বা পিপাসার্থ হোক, মাথায় বোঝা হোক, যে ধরনের উৎকণ্ঠায় থাকুক না কেন, তার সমস্ত চাহিদা পূরণ করেন এক সত্তা, তিনি হলেন আল্লাহ। তিনি আরো বলছেন, খুতবার কিছু অংশ বাদ দিচ্ছি, সকল প্রকারের নিরুপায় মানুষের চাহিদা পূরণ করতে পারেন একমাত্র আল্লাহ। মানুষের উপায়হীনতার সহস্র রূপ থাকে, এমন সব ক্ষেত্রে কোনো বাচ্চা অনেক সময় কোনো কাজে আসে না। দৃষ্টান্ত, এক ব্যক্তি মারাত্মকভাবে অসুস্থ, বাচ্চার ধনভাণ্ডার সেখানে কোনো কাজে আসবে না, বাচ্চার সেনাবাহিনী তার কোনো কাজে আসবে না, বাচ্চার কোনো নৈকট্য কাজে আসবে না, শুধু আল্লাহ তালাই তার কাজে আসতে পারেন, যিনি সকল রোগ ব্যাধি দূর করার পুরো শক্তি রাখেন। বা কোন জঙ্গল অতিক্রমকারী ব্যক্তির উপর যদি কোন সিংহ বা নেকড়ে হঠাৎ করে আক্রমণ করে, বাদশার যতই প্রিয় হোক না কেন বা বাদশার ছেলেই হোক না কেন, সে বাদশা সেখানে তার কি কাজে আসতে পারে। তিনি আরো বলছেন, জঙ্গলে কোন ব্যক্তি একাকিত্বে যখন সফর করে তখন সিংহ বা নেকড়ে যদি সামনে এসে যায়, এমন ক্ষেত্রে আল্লাহ তাআলার পবিত্র সত্তাই কাজে আসে, কোনো মানুষ কাজে লাগে না। তো যতক্ষণ মানুষের মাঝে দৃঢ় বিশ্বাস সৃষ্টি না হবে যে সকল প্রকারের উৎকণ্ঠার সময় আল্লাহ তাআলাই কাজে আসেন, ততক্ষণ সেই ব্যক্তিকে মুস্তর বা নিরুপায় বা অসহায় বলা যেতে পারে না। এটি সে যুগের কথা যখন পাক ভারত অবিভক্ত ছিল, ভারতে ইংরেজদের রাজত্ব ছিল। তার একটি দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন যে ইংরেজদের অধীনে ভারতে অনেক ভীরু বা ভীতু জাতি বসবাস করে, ইংরেজ তাদেরকে সাহসী করতে পারেনি, শুধু এতটাই বলেছে তাদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না, তাদের উন্নতির ব্যবস্থা না করে তাদেরকে পুনরায় ভীরুতার গড়তেই তারা ফেলে দেয় যেখানে তারা পূর্বেই পতিত ছিল। কিন্তু আল্লাহর পবিত্র সত্তাকে দেখো, তার সাথে যারা সম্পর্ক রাখে এর কারণে অনেক বড় বড় ভীতু জাতি সৎসাহসী হয়ে যায়, অনেক বিশৃঙ্খল জাতি সুশৃঙ্খল হয়ে যায়। তিনি বলেন আল্লাহ যে সমস্ত জাতিকে উন্নতি দেন তাদের অবস্থা তিনি পাল্টে বদলে দেন, তাদের হৃদয় সম্পূর্ণভাবে বদলে যায়, তাদের দুর্বলতা এবং ভেরুতা দূর হয়ে যায়, তাদের মাঝে এমন সৃষ্টি শক্তি সৃষ্টি হয় যে মানুষ হতভম্ব হয়ে যায়। মুসলমানদের দৃষ্টান্ত তিনি দিয়েছেন যে মুসলমানদেরকে দেখো, আরব এমন একটি দেশ ছিল যে দেশের অধিবাসীরা কোন এক বাচ্চার অধীনে অধীনস্থ হিসাবে জীবনযাপন করা বা রীতিমতো কোন সিস্টেম বা ব্যবস্থাপনার অধীনে জীবনযাপন করা সহ্যই করতে না, বরং গোত্রের সর্দার মানুষের পরামর্শ নিয়ে কাজ করতে, প্রত্যেক গোত্র নিজ জায়গায় স্বাধীন গণ্য হত। কিন্তু আজকের ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোন রাষ্ট্রের সমানও তাদের শক্তি ছিল না। কোন গোত্রের জনসংখ্যা ছিল 1,000, কোন গোত্রের জনসংখ্যা ছিল 2,000, কোন গোত্রের মোট জনসংখ্যা ছিল 3,000। মক্কার জনসংখ্যা তখন মাত্র 10-15 হাজার ছিল, বেশ কিছু গোত্রের সমন্বয়ে ছিল, কোন ব্যবস্থাপনা ছিল না, কোন ধনভাণ্ডার ছিল না, কোন সৈন্যবাহিনী ছিল না, এমন কোন বিভাগ ছিল না যার অধীনে রীতিমতো সেনাবাহিনী রাখা যেত বা সৈন্য ভর্তি করা সম্ভব হতো। এক কথা এমন এক জাতি ছিল যারা সম্পূর্ণভাবে লাগামহীন, কোন সঠিক রীতিনীতি বা ব্যবস্থাপনা সিস্টেম তাদের মাঝে ছিল না। এমন অবস্থায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তার উপর ঈমান এনেছে। গবেষকদের দৃষ্টিতে পুরো মক্কার জীবনে যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিল তাদের সংখ্যা 100-এর কাছাকাছি দাঁড়ায়। এই স্বল্প সংখ্যক মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনে। মক্কার মানুষ জাগতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দুর্বল ছিল, কোন শক্তি ছিল না, তুচ্ছ ছিল, যদিও যুদ্ধাংদেহী ছিল তারা, তাদের ক্ষমতা ছিল গোত্রগত দিক থেকে, কিন্তু জাগতিক তেমন কোন গুরুত্ব ছিল না। এই তারপর এই দুর্বলদের ভিতর থেকে এমন মানুষ ইসলাম গ্রহণ করেছে যারা মক্কাবাসীদের দৃষ্টিতে বড় তুচ্ছ এবং দুর্বল গণ্য হতো, কিন্তু আল্লাহ তাদের হৃদয় দেখে কত বড় বীরত্ব সৃষ্টি করেছেন, আর বিশৃঙ্খলার জায়গায় কত সুন্দর শৃঙ্খলা দেখবেন আপনি তাদের মাঝে। এই মক্কাবাসী আরবের অধিবাসীরা যারা কারো কথা মানার সহ্য করত না, অর্থাৎ আনুগত্য যা পৃথিবীতে সভ্য জাতির বৈশিষ্ট্য, তাদের দৃষ্টিতে বড় লাঞ্ছনার ব্যাপার ছিল, এটি বড় অসম্মানকর ব্যাপার কারো আনুগত্য করা। আরবের একটি পুরনো দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে দেখো, আরবি সাহিত্যে লেখা আছে আরবের এক বাদশাহ আমার ছিল আমার বিন হিন্দ, সে সিরিয়া এবং ইরাকের পথে একটি এলাকায় রাজত্ব প্রতিষ্ঠা করে, আর আরবের দৃষ্টিকোণ থেকে এত শক্তিশালী হয়ে ওঠে যে সে ভাবা আরম্ভ করলো যে পুরো আরব আমার কথা মানে। একদিন রাজন্যবর্গকে বা দরবারীদেরকে সে জিজ্ঞেস করে, আরবে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার কথা অস্বীকার করতে পারে? সে বলল, আমার বিন কুলসুম নামে এক ব্যক্তি আছে যিনি গোত্রের সর্দার, আমাদের দৃষ্টিতে সে এমন ব্যক্তি যে আপনার এতাত বা আনুগত্য করবে না। সে বলল যে ঠিক আছে, আমি এর সত্যাসত্য যাচাইয়ের জন্য তাকে ডাকছি। বাদশাহ আমার বিন কুলসুমকে আমন্ত্রণ জানায়, তাকে চিঠি লেখে যে আপনি আসুন, আপনার সাথে সাক্ষাতের বাসনা হচ্ছে। সে আমর বিন কুসুম গোত্রের কিছু লোক নিয়ে চলে আসে, যেভাবে আরবদের রীতি ছিল। বাদশাহ তখন কোন জায়গায় কোন তাঁবুতে অবস্থান করছিল, সে এখানে এসে নিজের তাঁবু দাঁড় করায়। সে আমর বিন কুসুমকে বাদশাহ আমর বিন কুসুমকে এটিও লিখেছিল যে নিজের মা এবং অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন। সে তদনুসারে নিজের মাকে নিয়ে আসে। আমর বিন হিন্দ তার মাকে বলল, বাদশাহ তার মাকে বলল যে কাজ করতে করতে আমর বিন মায়ের হাতে কোন কাজ করিয়ে দেখবেন, তখন বোঝা যাবে যে এদের আসল অবস্থা কি। যখন খাবার খেতে বসেছে আরবের রীতি অনুসারে যে বাদশাহ ছিল, তার মা খাবার বিতরণ করা আরম্ভ করে ছেলের জন্য এবং আমর বিন কুসুমের জন্য। বাদশাহর মা আমর বিন কুসুম এবং অন্যদের কাজ করছিল, এমন সময়ে আমর বিন কুসুমের মায়ের কোনো কাজে সাহায্য করা মোটেই তার অসম্মানের কারণ হওয়া সম্ভব ছিল না, কেননা বাদশাহর মাও কাজ করছিল। বাচ্চার মা যেখানে কাজ করছিল সেই কাজে আমর বিন কুসুমের মায়ের সাহায্য করা তার সম্মানের পরিপন্থী হতে পারত না। কিন্তু ঘটনা কি ঘটেছে দেখুন, খাবার বিতরণের সময় একটা থালা দূরে পড়েছিল, আমার বেন হিন্দের মা খাবার বিতরণ করতে গিয়ে তা বলল যে বোন সেই থাল এই থালটা আমার দিকে একটু বাড়িয়ে দেন। এর বেশি কাজ নেওয়ার সাহস হয়নি, কাজ করার সাহস হয়নি, কিন্তু ইতিহাসে লেখা আছে যে আমার বিন কুলসুমের মাকে আরব গোত্রের সেই প্রেসিডেন্টের মাকে যখন বাদশার মা এই কথা বলল, আব্রুল কুলসুমের মা দাঁড়িয়ে যায় এবং হইচই আরম্ভ করে যে ইবনে কুলসুম তোমার মায়ের অসম্মান হয়েছে। আমার বেন কুলসুম বাদশার সাথে খাবার খাচ্ছিল তখন, আর এই কারণে তরবারি একদিকে ঝুলে রেখেছিল, কিন্তু মায়ের আওয়াজ শুনতেই সে মাকে গিয়ে কথা জিজ্ঞেস করেন যে কি অসম্মান হয়েছে। সে দাঁড়িয়ে যায় উত্তেজিত ভাবে এবং এদিক সেদিক তাকাতে থাকে। তাবুতে বাদশার তরবারি ঝুলছিল, সে ছুটে গিয়ে তরবারি খাপ থেকে বের করে বাদশাকে হত্যা করে, আর বাহিরে বেরিয়ে নিজের গোত্রবাসীদেরকে বলে যে বাদশার সকল ধন সম্পদ নিয়ে চলো, তো লুটে নাও। তো আরবরা কারো আনুগত্য সহ্য করতে পারত না, কিন্তু একই আরবকে আমরা দেখি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ তাআলা কিভাবে তাদের হৃদয়কে বদলে দিয়েছেন। একই আরবের মধ্য থেকে একজন বুদ্ধিমান বিবেকবান জাতির সম্মানিত ব্যক্তি শিক্ষিত আব্দুল্লাহ বিন মাসুদ গলি অতিক্রম করছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ এবং নসিহত করছিলেন, বক্তৃতা করছিলেন। তিনি সে বক্তৃতা শোনার জন্য মসজিদে যাচ্ছিলেন। মসজিদে কোন কারণে লোকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মসজিদে যারা আছে তারা বসে যান। আব্দুল্লাহ বিন মাসুদ রাস্তায় ছিলেন, মসজিদের দিকে যাচ্ছিলেন, তার কানে সে আওয়াজ পৌঁছে তিনি রাস্তায় বসে যান। আর বালকদের মতো তিনি হামাগুড়ি দিয়ে মসজিদের দিকে অগ্রসর হতে থাকে। কোন এক বন্ধু পার্জে যাচ্ছিলেন, তিনি বলেন যে আব্দুল্লাহ বিন মাসুদ কি হাস্যস্কর কাজ করছো, বসে বসে মসজিদের দিকে অগ্রসর হচ্ছ, সোজা কেন হাঁটো না। তিনি বলেন যে আসল কথা হল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছেছে, আমি যে বসে যাও। আমি ভাবলাম যে জানি না মসজিদে যখন পৌঁছবো তখন জীবিত থাকবো কিনা, কোথায় আমার জীবনের সমাপ্তি মোহাম্মদ রাসূলের অবাধ্য হিসাবে যেন না হয়, তাই আমি এখানেই বসে গেছি। আর বসে আমি বসা অবস্থায় মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। একটু তুলনা করো এই ঘটনার সাথে আমার বোন কুসুমের ঘটনার। এক বাদশার আমন্ত্রণে সে সেখানে যায়, তার মা বাদশার মাকে কোনো বড় কাজ করতে বলে না, বাদশার মা তার মাকে কোনো বড় কাজ করতে বলে না, বরং যা করছিল তাই করতে বলে, আর নিজের ছেলের তুলনায় কম মর্যাদা রাখে সে ব্যক্তির জন্য করছে না। সে যে কাজ করতে বলেন তা বড় কাজ ছিল না, সামান্য কাজ করার জন্য সে মহিলাকে বলে, কিন্তু সে এই কথা সহ্য করতে পারেনি। আর এখানে বাচ্চার মায়ের কথা বললেই হয়েছে শুরু হয়ে যায় যে আমার অসম্মান করা হচ্ছে। কিন্তু একই জাতির অপর ব্যক্তি গলিতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজ শুনে আর শুনে সেখানে বসে যায়, আর এমন ভাবে মসজিদে অগ্রসর হতে থাকে যা পৃথিবীতে সচরাচর ঘৃণ্য এবং নিম্নমানের কাজ গণ্য হয়। খলিফা সানি আরো লেখেন যে তোমরা একে পাগল বলতে পারো হয়তো, কিন্তু সাহাবাদের অবস্থা এমন ছিল যে তারা উম্মত হয়ে গেছিল মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য, মোহাম্মদ রাসূলুল্লাহ আনুগত্যে তারা বিশ্বাস করত যে মোহাম্মদ রাসূলুল্লাহ আনুগত্য ছিল খোদার আনুগত্য, খোদার এতাত। এরপর আজাদ মুসলিম লেখেন যে মদিনার মানুষ যুদ্ধের বিষয়ে অজ্ঞ বিবেচিত হতো, যেভাবে আমাদের দেশের কোন কোন মানুষকে কোন কোন গোত্রকে যুদ্ধের বিষয়ে অজ্ঞ মনে করা হয়। মদিনার মানুষ সম্পদশালী ছিল, ভালো কৃষিকাজ করত, জমিদার ছিল, কিন্তু যেভাবে আমাদের কোন কোন জাতিকে কোন কোন কারণে নিজ হেয় মনে করা হয় তারা হেয় গণ্য হতো, কেননা তারা কৃষি কাজ করত আর আরবরা কৃষি কাজ পছন্দ করত না। আরবরা গর্ব করত এই বিষয় নিয়ে যে তাদের কাছে এতটা ঘোড়া আছে, এতটা উঁট, এইভাবে তারা ডাকাতি করে, এইভাবে রাহাজানি করে, মানুষ উপর আক্রমণ করে। আর মদিনার মানুষ থাকে গ্রামে এবং কৃষি কাজ করে তারা, আর ডাকাতি করতে জানে না। উঁট এবং ঘোড়াও অনেক বেশি রাখার সামর্থ্য তাদের ছিল না, যদি রাখতো তাহলে খাওয়াতো কোত্থেকে। তাই অন্যান্য আরবদের দৃষ্টিতে তারা গণ্য হতো। আরবরা মদিনাবাসীদের সম্পর্কে বলতো যে তারা সবজি এবং তরকারি চাষবাস করে। এতে সন্দেহ নেই যে যারা স্বাচ্ছন্দ্যে বা বিলাসিতায় মগ্ন হয়, যারা বাগান করার পেছনে ছুটে কৃষি কাজে রত হয়, ধন সম্পদ একত্র করার চিন্তায় থাকে, তারা কি যুদ্ধ করবে? তারা তো বংশ পরম্পরায় এই কাজে করছিল, তাই আর মদিনাবাসীদেরকে যুদ্ধ করার যোগ্য মনে করা হতো না। খলিফা সানি আরো বলছেন যে আরবের দৃষ্টিতে মদিনাবাসীরা দুর্বল গণ্য হতো, তার ছেলের দৃষ্টিতে তারা তার ছেলের সাথে তাদের সম্পর্কে বলতো এরা তো কৃষি কাজ করে, কিন্তু এদেরকেই দেখো মোহাম্মদ রসুল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কারণে কত মহান পরিবর্তন তাদের ভিতরে এসে যায়। তারা সবজি চাষ করত, তরকারি চাষ করত এবং কৃষি কাজ করত। তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধে পরিণত, বদরের সময় মক্কার বর্বরণে তারা সমবেত হয়। তারা স্বপ্ন দেখছিল যে আজকে মুসলমানদেরকে আমরা নিশ্চিহ্ন করব। সেদিন 1000 অভিজ্ঞ সৈন্য যারা অগণিত যুদ্ধের অভিজ্ঞতা রাখত, যারা দিন রাত যুদ্ধ করা, শত্রু বিরুদ্ধে প্রচারণায় ছিল যাদের কাজ, তারা মুসলমানদের বিরুদ্ধে সারিবদ্ধ ছিল। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, ইতিহাসের কোন কোন ইতিহাসে লেখা আছে 313 জন। মুসলমানদের ভিতর কতকের কাছে তরবারিও ছিল না, তারা শুধু লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল। এমন সহায় সম্বলহীন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য যাচ্ছিলেন, দুজন আনসারি ছেলে তখন জিদ করে যে আমরাও সাথে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তাদেরকে সাথে আসার অনুমতি দেন। হযরত আব্দুর রহমান বিন আউফ, যিনি অত্যন্ত বীর এবং সাহসী আর অভিজ্ঞ যোদ্ধা ছিলেন, তিনি বলেন আমাদের হৃদয়ের উৎসাহ উদ্দীপনার মাত্রা অনুমান করা সেদিন কারোর জন্য সম্ভব ছিল না। আমরা মনে করতাম যে আল্লাহ আমাদেরকে আজকে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন, আমরা মক্কাবাসীদের কাছ থেকে জুলুম ও অত্যাচারের প্রতিশোধ নেব যা তারা আমাদের উপর করেছে। তিনি বলেন ভালো যোদ্ধা তখনই যুদ্ধ করতে পারে যদি তার ডান এবং বাম পাশ মজবুত হয়। ভালো যোদ্ধা যদি ডানে এবং বামে থাকে তাহলে ভালো যুদ্ধ করা সম্ভব। যখন কেউ আক্রমণ করবে, শত্রু সারিতে যখন প্রবেশ করবে, তারা উভয়ই তার পিঠকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। যুদ্ধের এটি রীতি ছিল তখন, তাই সাহসী যোদ্ধাকে সবসময় যুদ্ধের কেন্দ্রস্থলে রাখা হয়। আবার তার ডানে বামে হেফাজত এবং নিরাপত্তার ভালো ব্যবস্থা থাকে। শত্রুর সারি বিদীর্ণ করে সে যখন অগ্রসর হয় তখন তাদের পিছনে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটি তাদের দায়িত্ব থাকে। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি এই দৃষ্টিকোণ থেকে আমার ডানে এবং বামে তাকালাম যে আমার ডানে এবং বামে কে আছে। তিনি বলেন আমার যখন দৃষ্টি পড়ল আমি দেখলাম সেই দুই আনসারি ছেলে কিশোর 15 বছর যাদের বয়স আমার ডানে এবং বামে রয়েছে, প্রথমত এরা মদিনা নিবাসী। এই কথা মাথায় আসতেই আমার মনোবল হারিয়ে যেতে থাকে যে মদিনার মানুষ যুদ্ধের কৌশল সম্পর্কে কিছু জানত না, আর এদের বয়স ছিল 15 বছর। এরা 15 বছরের কিশোরের আমার কি হেফাজত করবে? আজকে আমার হৃদয়ের যে উৎসাহ তার হৃদয়ে থেকে যাবে, আক্ষেপের বহির প্রকাশ ঘটাতে পারবো না। সারাংশ তুলে ধরছি, তিনি বলেন যে আমি এই কথা ভাবছিলাম, আমি ডান দিকে কারো কোনই মনোভাব বলে আমাকে কোনই মেরেছে, আমি তার দিকে তাকালাম, শুনতে চাইলাম যে কি বলতে চায়। সে আমার তার মুখ আমার কানের কাছে আনে এবং ক্ষীণস্বরে বলে চাচা আবু জেহেল কে? জিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, আমি আজকে তার কাছ থেকে প্রতিশোধ নেব। তিনি বলেন উত্তর দিতেই বাম দিকে পুনরায় কেউ আমাকে কোনই মারে, আমার কানের কাছে মুখ এনে বলে যে চাচা সে আবু জেহেল কে? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় বা কষ্ট দিত, আমি আজকে তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। তিনি বলেন আমার হৃদয়ে এই ধারণা আসেনি যে আবু জেহেলের সর্দার এবং সৈন্যরাশির কেন্দ্রবিন্দুতে সৈন্যরাজির সেনাবাহিনী যুদ্ধের কেন্দ্রস্থলে যে আছে তার সাথে বড় বড় যোদ্ধারা থাকবে, তার কাছে গিয়ে থাকবে, হত্যা করবে, এই ধারণা আমার মাথায় আসেনি, এই বাচ্চাদের মাথায় এসেছে। যাই হোক, আমি ইশারা করলাম মাত্র। উভয় বালকের বাসনা ছিল যে এই দায়িত্ব আমরা পালন করব, এই নিয়ামত নিয়ামতের আমরা ভাগী হব যে আবু জেহেলকে আমরাই হত্যা করব। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুর রহমান বিন আউফ চিন্তিত ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কিন্তু তিনি জানতেন না যে উভয় বালকের হৃদয়ে ইমান কি জোশ এবং উদ্দীপনা সৃষ্টি করেছিল। আব্দুর রহমান বিন আউফ বলেন যে তাদের এই উভয়ের প্রশ্নে আমি হতভম্ব হয়ে যাই, আর তাদের ইমান দেখে আমি আশ্চর্য হই। আমি আঙ্গুল উঠাই এটি বলার জন্য যে তোমাদের চিন্তা কত অলিক। আমি বললাম যে সেনাবাহিনীর কাফের সেনার মাঝখানে যে ব্যক্তি ঘোড়ায় আরোহিত আর আপাদ মস্তক যে লোহার পোশাক পরিধান করে রেখেছে, যার দুপাশে দুজন জেনারেল পাহারা দিচ্ছে, সেই আবু জেহেল। আকরামা আবু জেহেলের এক পাশে নগ্ন তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল, অপর পাশে আরেক জেনারেল ছিল। ইনি বলেন হযরত আব্দুর রহমান বিন আউফ, আকরা হুজুর বলছেন আকরামা কোন সাধারণ মানুষ ছিলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন ছিলেন। উভয় নগ্ন তরবারি নিয়ে আবু জেহেলের হেফাজতের কাজ করছিল। আব্দুর রহমান ও বলেন, আঙ্গুল উঠি আমি তাদেরকে বললাম, দেখালাম যে কে আবু জেহেল। আমার উদ্দেশ্য ছিল তাদেরকে এটি তাদের সামনে এটি স্পষ্ট করা যে তাদের ধারণা কত অলিক। তিনি বললেন, আমার আঙ্গুল নিচে নামার পূর্বেই যেভাবে বাজ পাখি চড়ুইয়ের উপর আক্রমণ করে তারা নিমেষে আক্রমণ করে, কাফের সৈন্য কিছু বুঝে ওঠার পূর্বেই তারা আবু জেহেলকে আহত করে এবং সে ভূপাতিত হয়। এই দুই বালকের একজনের হাত কেটে যায়, হাতকে ছিঁড়ে ফেলে আবার এগিয়ে যায় আর উভয় আবু জেহেলকে আহত করে মাটিতে ফেলে দেয়, ভূপাতিত করে। আর এভাবে বদরের যুদ্ধ কোন জেনারেল ছাড়াই লড়া হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে কোন জেনারেল ছাড়াই। খলিফা সানী আনহু বলেন যে দেখো, সে জাতি যাদেরকে হেয় মনে করা হতো, যাদেরকে যুদ্ধের যোগ্য মনেই করা হতো না, মোহাম্মদ সাল্লামের পবিত্র সত্তায় ইমানের কারণে তাদের ভিতর কত পরিবর্তন এসে যায়। আবু জেহেল যখন মারা যায়, এই আক্ষেপ নিয়ে মারা যায় যে মদিনার দুই বালক আমাকে হত্যা করেছে, সে বলে যে মৃত্যুর পরও আমি করি না, যোদ্ধা যুদ্ধে মারাই যায়, আমার আক্ষেপ শুধু এই জন্য যে মদিনার দুই ছেলে আমাকে হত্যা করেছে। তো এবং মানুষ যাদেরকে আরবরা শূন্যই মনে করত না, মোহাম্মদ রসুলের উপর যখন ইমান আনে, সেই খোদা যার হাতে মানুষের হৃদয়, যিনি যার হাতে সবার নিয়ন্ত্রণ, তিনি দুর্বলকে শক্তিশালী করার, তিনি তাদেরকে এমন সাহসী করে তোলেন যে এক অভিজ্ঞ জেনারেল যেই কাজকে অসম্ভব মনে করত, আল্লাহ তালা সেই কাজ সেই জাতির দুই বালকের হাতে সাধন করেছেন। এছাড়া আরব জাতি অত্যন্ত আত্মাভিমানী ছিল, আত্মাভিমানের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত হয়েছে। তো দেখুন আল্লাহ তাআলা কিভাবে তাদের হৃদয়কে পরিবর্তন করেছেন, মিথ্যা আত্মাভিমান সম্পূর্ণভাবে তাদের হারিয়ে যায়। তিনি এখানে একটি ঘটনা বর্ণনা করেন, সে ব্যক্তির ঘটনা যে এক মেয়েকে বিয়ে করার বাসনা রাখত, মেয়ের পিতার কাছে যায়, বলে যে মেয়ে দেখতে এসেছি। সেই মেয়ের পিতা বলে যে না, আমি মেয়ে দেখাতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সেই সাহাবি যান এবং বলে যে আল্লাহ রসুল, এক মেয়েকে আমি বিয়ে করতে চাই কিন্তু মেয়ের পিতা মেয়ে দেখাতে চায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে সে ভুল করছে, মেয়ে দেখানো উচিত তার। সে ব্যক্তি পুনরায় তার কাছে যান এবং বলেন, তুমি পূর্বে বলেছ মেয়ে দেখাবে না, আমি এই বিষয়ে রসুলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছি। তিনি সাল্লাম বলেন যে বিয়ের সময় মেয়েকে দেখা বৈধ, পিতা বলে যে বৈধ হবে কিন্তু আমি তোমাকে মেয়ে দেখাবো না, তুমি ভুল করেছ, অন্য কোন জায়গায় তালাশ করো। মেয়ে ভিতর থেকে কথাগুলো শুনছিলেন, এই বাইরের আলোচনা শুনতেই তাৎক্ষণিকভাবে বাইরে বেরিয়ে আসেন এবং বলেন যে হে আমার আব্বা, আপনি কি বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে বিয়ের পূর্বে মেয়ে দেখা বৈধ, আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? সেই মেয়ে সেই যুবককে বলে, আমি তোমার সামনে আছি, তুমি দেখতে পারো। সেই যুবক বলে, আমার দেখার প্রয়োজন নেই, আমার এমন মেয়ে পছন্দ যে আল্লাহ এবং তার রসুলের এতটা অনুগত। তো দেখো কিভাবে আরবের হৃদয়কে জাগতিক সম্মানকে পদদলিত করার জন্য রসুল্লাহ প্রস্তুত করেছেন। খোদা এবং তার রসুলের কথা ছাড়া আর কোনো কিছু তাদের কাছে গুরুত্ব রাখত না। তাই হৃদয় পৃথিবীর কোন রাষ্ট্র বা ক্ষমতা পরিবর্তন করতে পারে, হৃদয় আল্লাহ তাআলাই পরিবর্তন করেন। ভীরু সাহসী হয়ে যায় আল্লাহর নির্দেশের অধীনে, আর বীর ভীরু হয়ে যায় আল্লাহর নির্দেশে। কৃপণ দানশীল হয়ে যায় খোদার নির্দেশে, আর দানশীল খোদার ইচ্ছায় কৃপণ হয়ে যায়। জাহেল আলেম হয়ে যায় আল্লাহর ইচ্ছার অধীনে, আর আলেম জ্ঞানী হয়ে যায় খোদার ইচ্ছার কারণে। আল্লাহ তাআলা যখন কোন জাতি সম্পর্কে জাতিকে মিটিয়ে দেওয়ার ইচ্ছা করেন, সেই জাতির আলেমরা জাহেল হয়ে যায়, তাদের সাহসীরা ভীত হয়ে যায়, তাদের দানশীলরা কৃপণ হয়ে যায়, শক্তিশালীরা দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যখন কোন জাতি সম্পর্কে জাতিকে উন্নতি দেওয়ার সিদ্ধান্ত করেন, তাদের দুর্বলরা, তাদের ভীতুরা সাহসী হয়ে যায়, অজ্ঞরা জ্ঞানী হয়ে যায়, দানশীলেরা কৃপণরা দানশীল হয়ে যায়, নির্বোধরা জ্ঞানী হয়ে যায়। আমাদের জীবনে আমরা এমন অনেক দৃষ্টান্ত দেখেছি। তিনি বলছেন আহমদীদের ভিতরও আমি এমনটি দেখেছি, এক ব্যক্তি যখন আহমদীয়ত গ্রহণ করে নিষ্ঠার সাথে সে অজ্ঞ হয়ে থাকে, কিন্তু আহমদীয়ত গ্রহণের পর তার অবস্থা এমন হয়ে যায় বড় বড় মৌলভীরা তার সাথে কথা বলতে দ্বিধা করে। কিন্তু আমরা এটিও দেখেছি যে অনেক জ্ঞানী মানুষ আমাদের জামাতে প্রবেশ করে, কিন্তু যেহেতু তাদের হৃদয়ে আহমদীয়তের বিষয়ে আন্তরিকতা থাকে না, তাই তারা সেভাবেই জাহেল থেকে যায়। যেভাবে গায়ের আহমদি অবস্থায় ধর্মীয় বিষয়ে তারা অজ্ঞ ছিল, এটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের জ্ঞান ব্যক্তিগত নয় বরং খোদা প্রদত্ত জ্ঞান, আমাদের বীরত্ব আমাদের নিজেদের নয় বরং খোদা প্রদত্ত, আমাদের ত্যাগ আমাদের নিজস্ব নয় বরং আল্লাহর দেয়া তৌফিকের ফলাফল। যদি খোদা প্রদত্ত বীরত্ব না হতো, যদি খোদা প্রদত্ত জ্ঞান না হতো, যদি তা খোদা প্রদত্ত সৎসাহস না হতো, তাহলে এর নিষ্ঠার সাথে কি সম্পর্ক? তাহলে তো এটি অভ্যাস, পরিশ্রম, ব্যক্তিগত সংগ্রাম এবং প্রচেষ্টার সাথে তার সম্পর্ক থাকত। অথচ আমরা দেখি এই দুনিয়ার মানুষ যারা জাগতিক দৃষ্টিকোণ থেকে কোনো বিষয়ে অজ্ঞ, এই বিষয়ে অজ্ঞ, কিন্তু যেহেতু তাদের হৃদয়ে নিষ্ঠা এবং আন্তরিকতা থাকে, তাই আল্লাহ তাআলা ফজল করেন। এরপর একটি দৃষ্টান্ত দিয়েছেন, সারাংশ তুলে ধরছি। পীরা নামে এক ব্যক্তি ছিল যে হযরত মসীহ মওউদের সেবক ছিল, বড় মোটা মাথার মানুষ, খুব একটা বুঝত না আহমদীয়ত কি এবং কাকে বলে। মসীহ মওউদের সাথে ব্যক্তিগত তার সম্পর্ক ছিল, তার পিতামাতা তাকে ছেড়ে যায় অসুস্থতার সময় চিকিৎসার জন্য। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার চিকিৎসা করেন, সে সুস্থ হয়ে ওঠে, আর সে মসীহ মওউদের দরবারেই পড়ে থাকত। তার পিতামাতা যখন তাকে নিতে আসে, সে বলে যে না, যে আমার চিকিৎসা করছে, এখন আমি তার কাছেই থাকবো, তোমাদের সাথে যাব না। সেখানে মসীহ মওউদের দরজায় পড়ে থাকত, কোন বার্তা পৌঁছানো, মেহমানখানা খাবার পৌঁছানো ইত্যাদি ছিল তার কাজ, কিন্তু নামাজ পড়ত না। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ভাবতেন যে এখানে বসে থাকে, কোথায়ও অন্যের জন্য হোঁচটের কারণ না হয়, তাকে তিনি বলেন যে নামাজ পড়ো। যাই হোক, অনেক বোঝানো হয়েছে, হয়তো লোভও দেখিয়েছেন। একদিন সে নামাজের জন্য যায়, নামাজ পড়াকালে ভিতর থেকে মহিলা মেহমানদের জন্য খাবার নিয়ে আসে, ডাকতে থাকে তাকে মীরাকে বা পীরাকে, জোরে ডাকে যে খাবার নাও, না হয় তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তখন নামাজ হচ্ছিল, সবাই আত্তাহিয়াতে বসেছিল, আত্তাহিয়াত পড়ছিল, সেই অবস্থায় আওয়াজ পৌঁছে তার কানে। সে আত্তাহিয়াত পড়া অবস্থায় সেই পীরা বলে যে দাঁড়া, আত্তাহিয়াত শেষ করি, আত্তাহিয়াত শেষ করেই আসবো আমি। তো এই ছিল তার মানসিক অবস্থা। কিন্তু হযরত মুসলিম বলেন যে কাদিয়ানে তখন পোস্ট অফিস ছিল না, আর রেলগাড়িও ছিল না, টেলিগ্রাফের ব্যবস্থাও তেমন ছিল না, স্টেশনও ছিল না। মৌলভী মোহাম্মদ হোসেন বেট আলবী স্টেশনে মানুষ নামত, সেখানে গিয়ে মানুষকে পদভ্রষ্ট করত যে কাদিয়ান যেও না, মানুষকে বিভ্রান্ত করতো, বলতো যে ইমান নষ্ট হয়ে যাবে। একদিন সারাদিন স্টেশনে ঘুরে কোনো শিকার পায়নি পীরা, কোনো কাজে পীরাকে তার দেওয়ার জন্য বাটালা পাঠানো হয়, তাকে মোহাম্মদ হোসেন পায় এবং বলে, পীরে তোর তো ইমান নষ্ট হয়ে গেছে, মেজর সাহেব কাফের এবং দাজ্জাল নাউজুবিল্লাহ, তুই তোর জীবন কেন নষ্ট করছিস? তার অনুসরণ করে পীরা কথা শুনতে থাকে এবং এরপর মোহাম্মদ হোসেন বেটালবি সব কথা শেষ করে পীরাকে জিজ্ঞেস করে যে আমার কথাগুলো কেমন। পীরা বলল, মুরশিদ আমি তো অশিক্ষিত জাহেল, আমার কোনো জ্ঞান নেই এবং আমি এসব বিষয় বুঝিও না, কিন্তু একটি কথা আমি বুঝি, তা হল আমি বছরের পর বছর এখানে জিনিসপত্র নেওয়ার জন্য বা টেলিগ্রাম দেওয়ার জন্য আসি, আর সবসময় দেখি যে আপনি সবসময় স্টেশনে এসে মানুষের কাঁধে যেতে বারণ করেন। আজ পর্যন্ত এই চেষ্টায় আপনার কত জুতা ক্ষয় হয়ে গেছে, কিন্তু মৌলভী সাহেব আপনার কথা তারপরেও কেউ শোনে না, অপরদিকে মির্জা সাহেব কাদিয়ানে বসে আছেন, কিন্তু তা সত্ত্বেও মানুষ তার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। তো দেখো কোনো ব্যাপার আছে, তো দেখুন কত সূক্ষ্ম এবং কত সঠিক উত্তর দিয়েছেন, কোন যুক্তি জানতেন না, কোন প্রমাণ উপস্থাপন করতে পারতেন না, কিন্তু এক আন্তরিক সহজাত উত্তর ছিল যা আল্লাহ তাআলা তাকে বুঝিয়েছেন, যা তিনি মোহাম্মদ হোসেন বেটালভিকে শুনিয়েছেন। তো হুজুর বলছেন আল্লাহ তাআলা তার বান্দা এবং তার সাথে যারা সম্পর্ক রাখে তাদের অনেক সময় এমন কথা বোঝান যে মানুষ হতভম্ব হয়ে যায়, কেননা আল্লাহ তাআলার কাছে সকল উপকরণ রয়েছে, আর যে বস্তুর ঘাটতি থাকে তা তার কাছে আছে, বিবেক বুদ্ধি কম থাকলে তা তার কাছে আছে, সাহসিকতার অভাব থাকলে তা তার কাছে আছে, দানশীলতার অভাব থাকলে তার কাছে আছে, স্বাস্থ্য না থাকলে তিনি স্বাস্থ্য দেন, সম্মানের ঘাটতি থাকলে আল্লাহর কাছে সেই সম্মান আছে, সম্পদের ঘাটতি থাকলে আল্লাহর কাছে সম্পদ আছে, বস্তুর সবকিছুর ভাণ্ডার তার কাছে রয়েছে, আর তিনি নিজ বান্দাদেরকে সেই ভাণ্ডার থেকে এমনভাবে অংশ দেন যে মানুষ আশ্চর্য হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। তিনি আরো বলেন যে এখানেই কাদিয়ানে একবার পাদ্রি ব্যাপার এসেছে যে দুনিয়ার সবচেয়ে প্রসিদ্ধ পাদ্রি ছিল আর আমেরিকা নিবাসী, সেখানকার অনেক বড় তবলিগী সাময়িকের এডিটর ছিল, সারা বিশ্বের তবলিগী সোসাইটিতে তার একটা বিশেষ মর্যাদা ছিল, সে কাদিয়ানের কথা শুনেছিল। যখন ভারত আসে অন্যান্য জায়গা দেখার পর কাদিয়ান আসে, তার সাথে গার্ডন নামে আরেকজন পাদ্রি ছিল, ডক্টর খলিফা রশিদুদ্দিন মরহুম তখন জীবিত ছিলেন, তিনি তাকে কাদিয়ানের সব জায়গা ঘুরে ঘুরে দেখান, কিন্তু পাদ্রি সাহেব তার হুল ফোটানো থেকে বিরত থাকতে পারেনি, দংশন থেকে বিরত থাকতে পারেনি। কাদিয়ানে তখনও টাউন কমিটি গঠিত হয়নি, অলিতে গলিতে আবর্জনা পড়ে থাকত। পাদ্রি জোয়েমার কথায় কথায় হেসে বলল যে আমরা কাদিয়ানও দেখেছি আর নতুন মসজিদ গ্রামের পরিচ্ছন্নতাও লক্ষ্য করেছি। ডক্টর খলিফা রশিদুদ্দিন সাহেব তাকে হেসে বলেন, পাদ্রি সাহেব, প্রথম মসজিদ রাজত্ব ভারতে এখন বিরাজমান, এটি তার সেই মসজিদ রাজত্বের বিরাজমান, নতুন মসজিদ রাজত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি, এটি শুনে সে লজ্জিত হয়। মুসলিমত বলেন যে এরপর সে আমাকে বার্তা পাঠায় যে আমার সাথে দেখা করতে চায়, আমার স্বাস্থ্য ভালো ছিল না, তা সত্ত্বেও তার সাথে আমি তার সাক্ষাৎ করি। পাদ্রি রোয়েমার বলে যে আমি দুইটি প্রশ্ন করতে চাই আপনাকে, আমি বললাম যে বলুন। সে বলল যে পুনর্জন্ম এবং জন্মান্তরবাদ সম্পর্কে ইসলাম কি বলে, ইসলাম কি কথা এটি মানে নাকি অস্বীকার করে। প্রশ্ন করতেই তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা আমার হৃদয়ে এই প্রেরণার সঞ্চার করেন যে তার প্রশ্নের উদ্দেশ্য হল তোমরা যে মসিহে মহদকে ঈসা আলাহ ইসলামের প্রতিচ্ছবি এবং বুরুজ বলে থাকো, এর অর্থ কি এটি যে ঈসা আলাহ ইসলামের রু তার আত্মা একাকার হয়ে গেছে, যদি এটি মানো তাহলে এটি তো পুনর্জন্ম এবং জন্মান্তরবাদ শিক্ষা, এটি তো কোরআন শিক্ষার বিরোধী কথা বলছে। আমি বললাম যে পাদ্রি সাহেব ভুল করেছেন, আমরা এই কথা মনে করি না যে মির্জা সাহেবের মাঝে মসিহ নাসির রু প্রবেশ করেছে, বরং আমরা তাকে ঈসা আলাহ ইসলামের মসিল এই অর্থে বলি যে ঈসা আলাহ ইসলামের আখলাক এবং আধ্যাত্মিকতার রঙে রঙিন হয়ে তিনি এসেছেন। আমি যখন এই উত্তর দিলাম সে বলল যে আপনাকে কে বলেছে যে আমার প্রশ্ন এটি, প্রশ্ন তো বাহ্য তো অন্যভাবে ছিল, পরোক্ষ প্রকৃতির প্রশ্ন ছিল। যাই হোক, সে বলে যাই হোক আমার প্রশ্ন এটি ছিল যে আপনাদের দৃষ্টিভঙ্গি কি। এরপর আমি তাকে বললাম যে আপনার দ্বিতীয় প্রশ্ন কি, সে বলল যে দ্বিতীয় প্রশ্ন হল নবীর আগমন কেমন স্থানে হওয়া উচিত, অর্থাৎ তার নিজের দায়িত্ব পালনের জন্য কি ধরনের জায়গা দরকার। সে যখন দ্বিতীয় প্রশ্ন করল তাৎক্ষণিকভাবে পুনরায় আল্লাহ তাআলা আমার হৃদয়ে এই কথা সঞ্চার করেন, এই প্রেরণা সঞ্চার করেন যে তার প্রশ্নের উদ্দেশ্য হল কাদিয়ান ছোট একটি গ্রাম, এটি সারা পৃথিবীর কেন্দ্র কিভাবে হতে পারে, এই ছোট গ্রাম থেকে ছোট স্থান থেকে সারা পৃথিবীতে তবলিগ কিভাবে সম্ভব হতে পারে। যদি হযরত মির্জা সাহেবের আগমনের উদ্দেশ্য সারা পৃথিবীতে প্রচার হয়ে থাকে তাহলে তাকে এমন স্থানে পাঠানো উচিত ছিল যেখান থেকে সারা পৃথিবীতে আওয়াজ পৌঁছানো সম্ভব। কাদিয়ান তো একটা ছোট গ্রাম, সেখানে আলাদা আলাদা তাকে পাঠিয়েছেন। এই প্রশ্নের অব্যবহিত পর আল্লাহ তাআলা আমার হৃদয়ে উত্তর সঞ্চার করেন। আমি তাকে বললাম যে পাদ্রী সাহেব, নাসেরার বা নাসেরার তুলনায় বড় কোন শহর হলে সেখানে নবী আসতে পারে কি? ঈসা আলাইসলাম যে গ্রামে এসেছিলেন সেই গ্রামের নাম ছিল নাসেরা। নাসেরার জনসংখ্যা ছিল 10টি বা 12টি ঘর। আমার এই উত্তর শুনে সে তার রং ফ্যাকাশে হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় যে সে যা জানতে চাচ্ছিল তার আমি উত্তর দিচ্ছি। এভাবে সে তৃতীয় কোন প্রশ্ন করে আমার মনে নেই। তিনি বলেন যে সে মোট 3টি প্রশ্ন করে, আর 3 প্রশ্ন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্নের পূর্বেই আল্লাহ তাআলা আমাকে অবহিত করেন যে তার প্রশ্নের পিছনে মূল উদ্দেশ্য কি। আর যদিও সে ধূর্ততাবশত প্রশ্ন ভিন্নভাবে করত, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তার আসল উদ্দেশ্য আমার সামনে স্পষ্ট করতেন এবং তার মুখ বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা হৃদয়কে আশ্চর্যজনকভাবে নিয়ন্ত্রণ করেন, আর সেই নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি তার বান্দাকে সাহায্য করেন। আর এই নিয়ন্ত্রণ শুধু আল্লাহ তাআলার হাতেই থেকে থাকে, বান্দার নিয়ন্ত্রণে নয়। ইনি আরো বলেন যে একবার এক তর্কবাগীশ মোল্লা মসজিদে আমার সাথে সাক্ষাৎ করে বলে যে মির্জা সাহেবের সত্যতার কোন প্রমাণ দেন আমাকে। আমি বললাম যে কোরআন তো আছে, পুরো কোরআনই হযরত মির্জা সাহেবের সত্যতার প্রমাণ। হে বলে যে কোন আয়াত? আমি বললাম যে কোরআনের প্রত্যেক আয়াত মির্জা সাহেবের সত্যতার প্রমাণ রাখে নিজের মাঝে। এটি সত্য কথা যে কোরআনের সব আয়াত কোনো না কোনো ভাবে নবীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু কোন কোন আয়াত এমন আছে যাকে বোঝা এবং বলা যে এটি এইভাবে নবীর সত্যতার প্রমাণ নিজের মাঝে রাখে তা আসলে বোঝানো অত্যন্ত কঠিন। দৃশ্যস্বরূপ কোন আয়াতে যুদ্ধের ঘটনা যদি থাকে এর মাধ্যমে নবীর সত্যতা প্রমাণ করা যায়, কিন্তু এটি এমন আয়াত হয়ে থাকে যা সাধারণ মানুষের বোধ বুদ্ধির বাহিরে থেকে থাকে। কিন্তু আমার তখন দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তার মুখ থেকে সেই আয়াত বের করবেন যে আয়াত থেকে অত্যন্ত স্পষ্টভাবে মুসলিমদের সত্যতা প্রমাণ করা সম্ভব। যাই হোক, সে অবশেষে একটি আয়াত পড়ে যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি বুঝতে পেরেছি যে এটি খোদার ইচ্ছায় হয়েছে, আল্লাহ তাআলাই তার মুখ থেকে এই আয়াত বের করিয়েছেন। আমি তাকে বললাম এই আয়াত কাদের সম্পর্কে এসেছে, মুসলমানদের সম্পর্কে নাকি অমুসলিমদের জন্য? তার প্রশ্ন ছিল যে মুসলমান যখন প্রথমে সে প্রশ্ন করে, মুসলমান যখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, খোদা এবং তার রাসূলের উপর ঈমান আনে, তাদের জন্য কোন নবীর আগমনের দরকার কি? সে যখন এই আয়াত পড়ে আমি তাকে জিজ্ঞেস করলাম এই আয়াত কাদের সম্পর্কে নাযিল হয়েছে, সে বলে যে মুসলমানদের জন্য। আমি বললাম যে এই আয়াত বলে যে মুসলমানদের ভিতর কিছু মানুষ নষ্ট হয়ে যায় যারা মৌখিকভাবে মোমেন হওয়ার দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে তারা মোমেন নয়। আর কোরআন বলে যে শুধু মোমেন হওয়ার দাবি করা যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত মানুষ কর্মের মাধ্যমে ঈমানের সাক্ষ্য না রাখবে। আপনি নিজেই বলুন যে মুসলমান যদি নষ্ট হয়ে যেতে পারে তাহলে খোদা কি তাদের সংশোধনের জন্য কাউকে পাঠাবেন না? খলিফা সানি বলছেন যে কাউকে আশ্বস্ত করা যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু এই কথা শুনে সে চুপ হয়ে যায়। আমি কিছুটা ছেড়ে দিয়ে বলছি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু আসে, মানবীয় শক্তি কিছুই করতে পারে না। তাই স্মরণ রেখো, যতক্ষণ পর্যন্ত অসহায়ের মতো দোয়া না করা হবে, অর্থাৎ এদের বিশ্বাসের দোয়া না করা হবে যে পৃথিবীর সকল চাহিদা পূরণকারী সত্তা হলেন একমাত্র আল্লাহ, ততক্ষণ দোয়া গৃহীত হয় না। পৃথিবীতে অবশ্যই এমন মানুষ আছে যারা খোদা তাদেরকে যা দিয়েছে তা থেকে দেয়, কিন্তু তারা মানুষকে শুধু কাপড়েই দিতে পারে। এমন মানুষও আছে পৃথিবীতে নিঃসন্দেহে যারা খোদার দেয়া বস্তু থেকে দেয়, কিন্তু তারা মানুষকে হয়তো শুধু ঘরে দিতে পারে। এতে সন্দেহ যে পৃথিবীতে এমন মানুষ আছে যারা খোদা প্রদত্ত জিনিস থেকে মানুষের উপকার করে, কিন্তু তারা শুধু রুগ্ন মানুষের চিকিৎসাই করতে পারে। নিঃসন্দেহে পৃথিবীতে এমন মানুষ আছে যারা খোদা প্রদত্ত তৌফিকে মানুষের পক্ষে মামলা লড়তে পারে, কোন ফিস না নিয়ে মামলা লড়তে পারে, কিন্তু পৃথিবীতে এমন কোন মানুষ আপনি দেখবেন না যার হাতে এই সমস্যার শক্তি থাকবে। কোন মানুষ এমন নেই যার হাতে হৃদয়ে পরিবর্তনের শক্তি থাকবে, কোন মানুষ এমন নেই যে মানুষের আবেগগত পরিবর্তন আনতে পারে। এটি শুধু আল্লাহ তাআলার পবিত্র নিয়ন্ত্রণেই সবকিছু রয়েছে। যিনি হৃদয় এবং হৃদয়ের গভীরতম প্রদেশের আবেগ অনুভূতিকে পরিবর্তনের শক্তি রাখেন, যতক্ষণ পর্যন্ত ব্যাকুল হয়ে নিরুপায়ের মতো দোয়া না করবে, সকল প্রকারের নৈরাশ্যের পর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস দোয়া করা না হবে, ততক্ষণ দোয়া গৃহীত হয় না। কিন্তু যদি এইভাবে দোয়া করা হয় তা অবশ্যই আরশে স্থান পায় এবং অবশ্যই সেই দোয়া গৃহীত হয়। এই তো তার দোয়ার ধরন, বক্তৃতার ধরন এবং প্রকৃতির বক্তৃতার ধরনের কিছু হাইলাইটস আপনাদের সামনে তুলে ধরেছি। এই দৃষ্টিকোণ থেকে আমিও বলতে চাই যে আজও যদি অবস্থা পরিবর্তন করতে হয়, পরিবর্তন আনতে হয়, তাহলে সর্বশক্তির আধার মালিকের সামনে ঝুঁকতে হবে, বিনত হতে হবে, সেভাবে বিনত হতে হবে যেভাবে আমরা খুতবায় শুনেছি যে সে সকল শক্তির উৎস হলেন তিনি, সকল প্রকারের সাহায্য তার পক্ষ থেকে আসে, হৃদয়কে তিনি পরিবর্তন করেন, হৃদয়কে তিনি নিয়ন্ত্রণ করেন, সকল ক্ষমতার নিয়ন্তা তিনি। খোদা করুন আমরা যেন এমন দোয়াই করতে অভ্যস্ত হই। আজ আমাদের একজন অত্যন্ত নিষ্ঠাবান কর্মীর কথা বলবো, যিনি জিয়াফত বিভাগে কাজ করতেন জার্মানিতে, দীর্ঘদিন তিনি কাজ করেছেন জিয়াফতের, জনাব আজিম সাহেব। ধারণা ছিল দুই তিন দিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে তার জানাজা হাজির হওয়ার কথা ছিল কিন্তু সার্টিফিকেট ইত্যাদি এখনো হস্তগত হয়নি, তাই জানাজা পড়ানো সম্ভব হচ্ছে না। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। দু একদিন পর্যন্ত ইনশাআল্লাহ ফজল মসজিদে তার গায়ে মানা জানাজা হবে। হাসপাতাল থেকে আইনগত সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পর যখন লাশ আসবে তখনই জানাজা হবে। অত্যন্ত নিবেদিত প্রাণ কর্মী ছিলেন, নিষ্ঠাবান বিশ্বস্ত মানুষ ছিলেন, সবার জন্য সহানুভূতি ছিল, খেদমতের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন। তার সব ছেলেমেয়েরা পড়ালেখা করছেন, তিন সন্তান রয়েছে, দুই মেয়ে এক ছেলে, অত্যন্ত মুখলেস নিষ্ঠাবান। আল্লাহ তালা তাদেরকে সেও নিরাপত্তার মাঝে রাখুন, তার স্ত্রীকে আল্লাহ তালা ধৈর্য দেন, আল্লাহ তালা তাদের উপর মন স্নেহের হাত রাখুন, যে পিতার অভাব যেন নিজ অনুগ্রহে আল্লাহ তালা পূরণ করেন, সেই শূন্যতা খোদা তালা যেন নিজেই ভরে দেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله